11 جنوری 2019 ترجمانِ کابر رب اللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہ میر جمار پور عظیم الشان بیان بیت الحق جامع مسجد ڈھال کا نگر ڈھاکہ
ফেরেশতারা হামেশাই আমলে ইবাদতে জিকিরে তসবিতে আল্লাহ পাকের গুণ কীর্তনে মশগুল থাকত এবং সেই ফেরেশতারা নূরের মখলুক, নূরের সৃষ্টি। তো এমন সৃষ্টির পরে, এমন মখলুকের পরও আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু মানুষদেরকে সৃষ্টি করছেন, যাদের মধ্যে নফস থাকবে, শয়তান যাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু এই সব সত্ত্বেও তারা আল্লাহর হুকুমের উপর চলবে, আল্লাহ পাকের বন্দেগি করবে, আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ পাকের স্মরণ, আল্লাহর ইয়াদ তার জিন্দগি হবে। এই জন্য আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু মানুষদেরকে সৃষ্টি করছেন। এই জন্য মানুষের দায়িত্ব এবং কর্তব্য হলো যে সর্বদা মানুষ নেক আমলওয়ালা জিন্দগি নিয়ে চলবে। নেক আমল বলতে যে আমলগুলো, যেগুলো ফরজ এবাদত, সেগুলোও সে করবে, ওয়াজিবগুলোও সে করবে, এবং এরপরে যদি সে পারে তো আরও সুন্দর ভালো আমল করবে, মুস্তা নফল আমলগুলো করার চেষ্টা করবে। যদি সেগুলোও করে তো তার জিন্দগির আরও কামিয়াবি, আরও বেশি উন্নতি, অগ্রগতি। যদি না করলো, অন্তত ফরজ আমলগুলো করলেও সে কামিয়াব হয়ে যাবে। কিন্তু গুনাহ থেকে অবশ্যই বাঁচতে হবে, ফরজ ওয়াজিব আমলগুলো করা, গুনাহের কাজ থেকে বিরত থাকা, আল্লাহর বান্দা বান্দিদের, আল্লাহর যে কোনো মাখলুকের হক নষ্ট করা থেকে একদম বিরত থাকা, অবশ্য অবশ্যই বিরত থাকা, এই সব হচ্ছে নেক আমল। এই সঙ্গে সুন্দর চরিত্র গড়া, সুন্দর চরিত্র গড়া, সুন্দর ব্যবহার গড়া। সুন্দর চরিত্র এক তো হলো নিজের ভিতরে সুন্দর গুণাবলী পয়দা করা, শুকর করা, হ্যাঁ, অন্তর থেকে শুকর করা, আল্লাহ পাকের নেয়ামতের শুকর গুজার থাকা, আর আল্লাহকে ভয় করা, আল্লাহকে মহব্বত করা, অন্তরে আখিরাতের ফিকির রাখা, এগুলো হচ্ছে অন্তরের সুন্দর গুণাবলী, সুন্দর চরিত্র। এবং যে খারাপ চরিত্রগুলো থেকে বিরত থাকতে হবে সেগুলো অহংকার, হিংসা, কুধারণা এবং দুনিয়ার মোহ, এই সব থেকে অন্তরকে পবিত্র রাখতে হবে। এগুলো সব নেক আমল। অনেকে নেক আমল বলতে মনে করে যে এমনি আমি নামাজ তো পড়ি পাঁচ ওয়াক্ত, এটা আমার নেক আমল, আমার দাড়ি সুন্নত মোতাবেক আছে, আমার নেক আমল, ইসলামী পোশাক, দিনী পোশাক আমি পরি, নেক আমল, লোকদেরকে ভালো কথা বলি, সেটা আমার নেক আমল। কিন্তু ভিতরে যে হিংসা ভরা, সেটা থেকে নিজেকে পবিত্র করা ফরজ, সেটার দিকে কোনো খেয়াল নেই। ভিতরে অহংকার ভরা, সেটা থেকে নিজেকে পবিত্র করতে হবে, সেটার দিকে খেয়াল নেই। তাকাব্বুর আজাজিল রাকার কর বাজিন্দান লানত গ্রেফতার কর, তাকাব্বুর অহংকার আজাজিলকে ইবলিস বানায় দিছে, হ্যাঁ, এবং লানতের ডুরি চিরদিনের জন্য তার গলায় পরাইয়া দিছে। এই অহংকার, অহংকার বড় ভয়ঙ্কর বিধি। শেখ হলদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ লিখছেন, অহংকার তো এমন এক বিধি যেটা বেসুমার বিধির মা। এই অহংকার থেকে আরো হাজারো রোগ পয়দা হইতে থাকে, হাজারো মারাত্মক মারাত্মক গুণা পয়দা হইতে থাকে এই অহংকার থেকে। এজন্য অহংকারের চিকিৎসা করা জরুরি। অহংকারের চিকিৎসা কি? যে সবসময় দিলে খেয়াল রাখা যে আমি সকলের চেয়ে নিকৃষ্ট, সবাই আমার চেয়ে উৎকৃষ্ট, যারা আমার চেয়ে ভালো আমলওয়ালা তারা তো নিঃসন্দেহে আমার চেয়ে উৎকৃষ্ট, আর যাদের যাদের কাজকর্মে ভুল ত্রুটি দেখতে পাই বাহ্যিকভাবে, হইতে পারে এই বন্দারা ইদানিং তারা আল্লাহর কাছে তওবা করে মাফ চায়, মাফ করাই নিছে, আর যদি এমনটা নাও হলো, একজন মুসলমান তো সে কখন যে আল্লাহর কাছে কানবে, গোপনে তওবা করবে, মাফ চাইবে, আল্লাহকে খুশি করে ফেলবে, আল্লাহ মাফ করে দিবেন, মাফ করে দিলে তো সে জান্নাতি হয়ে গেল। আর আমার তো জীবনের এত দোষ ত্রুটি, এর এক একটার জন্য ধরলে জাহান্নাম ছাড়া আমার কোনো রাস্তা নাই, অতএব আমি নিকৃষ্ট, বাকি সবাই উৎকৃষ্ট, এই কথা মনে করা। এমনকি কাফের মুশরিকদের দেখলেও এই কথা মনে করা যে এক হিসাবে সে তো আমার চেয়ে উৎকৃষ্ট। সেই হিসাবটা কি? সেই হিসাব হলো যে কত মানুষ এরকম কাফের থাকে, মুশরিক থাকে, একদিন ইমান ইসলাম কবুল করে, হইতে পারে এই লোকটা ইমান ইসলাম কবুল করবে, যদি ইমান ইসলাম কবুল করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা আছে, ইন্নাল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলাহু, যে ব্যক্তি ইসলাম কবুল করে, ইসলাম গ্রহণের সাথে সাথে তার অতীতের সব গুণা ইসলামের বরকতে ধ্বংস হয়ে যায়, নির্মূল হয়ে যায়, সব গুণা একসঙ্গে মাফ হয়ে যায়। এই লোকটা যদি ইসলাম কবুল করলো তাহলে তো সে একদম পার পেয়ে গেল, নাজাত পেয়ে গেল। তার গুনাহ মাফ হয়ে গেল, জিন্দগি পাক হয়ে গেল, কিন্তু আমার তো গুনাহ অনেক, আমার তো দোষ অনেক, এগুলোর জন্য তুললে তো আমার উপায় নেই। এইভাবে অহংকার থেকে নিজেকে মুক্ত রাখার ফিকির করা, কোশ্চিন কালো এক মুহূর্তের জন্য নিজেকে বড় না মনে করা। সবাই, আমি তো রীতিমতো নামাজি মানুষ, আমি নামাজে আসি, মসজিদে আসি, জামাতে আসি, আমি নামাজ পড়ি, আমার নামাজ ছুটে না। আর কত লোক মহল্লায় এলাকায় দুনিয়াতে আছে যারা নামাজই পড়ে না, তারা তো নিঃসন্দেহে আমার চেয়ে নিকৃষ্ট, আমি উৎকৃষ্ট, এই কথা কখনো ভাবার সুযোগ নেই। বরং এই কথা মনে করা যে ভাই আমি তো নামাজ পড়ি, আমার নামাজ কবুল হয় কিনা সেটা তো জানি না, আমার নামাজ কবুল যোগ্য কিনা তাও তো জানি না, হ্যাঁ আমার রুকু আল্লাহর দরবারে কবুল হলো কিনা, আমার সেজদা কবুল হলো কিনা, আমার হাজিরা কবুল হলো কিনা সেটা তো জানি না। আর ওই বান্দা যারা নামাজ পড়ে না, তারা যদি এরকম করলো যে আল্লাহর কাছে মাফ চাইলো, যা আল্লাহ যা অন্যায় করছি মাফ করে দেন, আর করবো না অন্যায়, আল্লাহ মাফ করে দিলেন এবং সে নামাজ কাজা শুরু করে দিল, এত বিনয়ী অন্তরে আল্লাহ খুশি হয়ে তাকে মাফ করে দিলেন, সে নামাজ ধরলো ইদানিং আমার অনেক পরে, কিন্তু তার নামাজ তো কবুল হয়ে গেল আর সে ক্ষমাও পেয়ে গেল। আর আমি যে নামাজ পড়লাম, আমার নামাজের হাজার ত্রুটির কারণে যদি আমি ধরা পড়ে যাই, তাহলে হিসাবে কি দেখা যায় যে অন্যরাই উৎকৃষ্ট, আমি নিকৃষ্ট। সব সময় নিজেকে নিকৃষ্ট বাবা, সব সময় নিজেকে নিকৃষ্ট বাবা। একজন ওয়াজ করবে, বয়ান করবে, ইসলামের কথা বলবে, কালেমার কথা বলবে, নামাজের কথা বলবে, হেদায়েতের বাণী লোকদেরকে শোনাবে, তার জন্য এটা ওয়াজিব। মনে মনে ভাববে যে আমি নিকৃষ্ট, যারা শ্রোতা মণ্ডলী তারা আমার চেয়ে উৎকৃষ্ট, যারা শুনতে আসছেন বসছেন তারা আমার চেয়ে উৎকৃষ্ট, তারা ইমা, তারা দিনের মহব্বত কতটুকু তাদের অন্তরে, আল্লাহর সঙ্গে তাদের অন্তরের সম্পর্ক কতটা, যে তারা এখানে বসে বসে দিনের কথা শুনতে প্রস্তুত হইতে পারলেন, আর আমি কথা বলতেছি তো আমার আমার নিজের ভিতরের অবস্থা, আমার জিন্দগির অবস্থা তো আমি জানি, হ্যাঁ না, আমি এই ভাইদের চেয়ে নিকৃষ্ট এবং তারা আমার চেয়ে উৎকৃষ্ট। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় মানুষ, তিনি বলতেন যারা আমাদের নিকট দিনের কথা শিখতে আসে, আল্লাহর মহব্বত সুন্নত তরিকা শিখতে আসে, তাদের জিয়ারতকে আমি আমার আখিরাতের নাজাতের উসিলা মনে করি। কোশ্চিন কালো আমার ভাই এক মুহূর্তের জন্য নিজেকে বড় মনে করতে নাই, এলেমের কারণে, আমলের কারণে, হজের কারণে, উমরার কারণে, দান সৎকার কারণে, জ্ঞান বুদ্ধির কারণে, বংশের কারণে, কোনো দিক থেকেই কখনো নিজেকে বড় মনে করতে নাই। অনেক বড় বড় এরকম বংশওয়ালা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, কিন্তু এরকম লোকও হবে যারা এত বড় বংশ তাদের ছিল না, কিন্তু ইমান ছিল, আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্ক ছিল, জান্নাতে চলে যাবে। এজন্য কাল কেয়ামতে প্রমাণিত হবে কে বড় কে ছোট, যে মুক্তি পাইলো, নাজাত পাইলো, জান্নাতে চলে গেল সে বড়, আর যে ধরা পড়ে গেল সে নিকৃষ্ট, সে তুচ্ছ, সেই ছোট। সেই দিনটার আগে আমি নিজে ফয়সালা করতে পারি না যে আমি বড়। হ্যাঁ হ্যাঁ, এতটুকু জানি যে কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিয়েছেন যে যে খারাপ ধারণা, অনেক ধারণা, খারাপ ধারণা যেটা বিপদের কারণ হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন জুন্নু বিল মুমিনিনা খায়রা, সব ইমানওয়ালাদের সম্পর্কে সুধারণা পোষণ করবে, আল্লাহর নবীর নির্দেশ এটা, তো সব মোমেন সম্পর্কে সুধারণা পোষণ করা আমার জন্য ফরজ। হ্যাঁ, এটাই খেয়াল করতে হবে। একজনে মদ খাইতেছে, জানাই আছে, এই দেখলাম একটু আগে সে রাস্তায় মদ নিয়ে দৌড়াইতেছে এবং মদ খাইতেছে, তো তার মদ খাওয়াটা পাপের কাজ, গুনাহের কাজ, সেটাকে ঘৃণা করা ফরজ, কিন্তু গুনাহগার ব্যক্তিটাকে ঘৃণা করা হারাম। কথা বুঝতেছেন ভাইরা? হইতে পারে সে হাজারো মদ খাওয়ার পরে আল্লাহর কাছে মাফ চায়, সে পাক সাফ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মধ্যে এরকম অনেক সাহাবিরা ছিলেন, এক জীবন ছিল মূর্তি পূজাওয়ালা, এক জীবন ছিল জিনা ব্যভিচারওয়ালা, এক জীবন ছিল মদের মধ্যে ডুবা, পরে ইসলাম কবুল করছেন, আল্লাহর কাছে মাফ চাইছেন, সব গুনাহ একসঙ্গে মাফ, এবং আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েই দিয়েছেন। উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে বললেন কাফেরদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে, মুশরিকদের সঙ্গে ময়দানে একদল সাহাবী যুদ্ধে রত থাকবেন, তোমরা কয়েকজন এখানে এই যে গুরুত্বপূর্ণ এই জায়গাটা, উঁচু একটা টিলা, এখানে তোমরা ডিউটিতে থাকবে, তোমরা কিন্তু ময়দানে আসবে না, আমার নির্দেশ পাওয়ার আগ পর্যন্ত এইখানেই থাকো তোমরা। তো ওই সাহাবায়ে কেরাম ওখানে থাকছেন, যখন কাফেররা ভীষণ মাইর খাইছে মুসলমানদের হাতে, সাহাবিদের হাতে প্রচন্ড মাইর খায়া তারা পালাইতে থাকছে, পালাই গেছে। তো এই সময় তো ময়দান খালি হয়ে গেছে, এখন কাফেরদের গনিমতের মাল, কাফেরদের গনিমতের মাল ময়দানের মধ্যে পড়ে আছে। তো যুদ্ধের ময়দানের এটাও একটা আমল থাকে যে গনিমতের মালগুলোকে গুছিয়ে নেওয়া। তো পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হুকুম মোতাবেক সেগুলোকে বণ্টন করে দিতেন, কে কতটুকু পাবে ইত্যাদি। তো এই সাহাবিরা যারা ওখানে আদিষ্ট হইয়া ওই টিলার মধ্যে অপেক্ষমান ছিলেন, তো তারা দেখলেন যে এখন তো আর কোনো কাজ নেই, তাহলে আমরা কাফেররা তো সব পালাই গেছে, তো আমরা এই কাজটা করি, গনিমতের মালগুলো এই সুযোগে জমা করে ফেলি। ইনারা এদিক দিয়ে ওই ময়দানে মাল গনিমতের মালামাল এগুলো গুছাইতে গেছেন, ওই দিক দিয়ে কাফেররা ওই যে গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেই জায়গাটা যে জায়গায় ইনারা ছিলেন সাহাবিরা, ওই জায়গাটার মধ্যে আইসা যখন দেখতে পেল যে এদিকে খালি আছে, আর তারা অতর্কিত ওখান থেকে প্রচণ্ড হামলা করে বসছে। আর সে হামলার জের এত মারাত্মক হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মুবারক পর্যন্ত শহীদ হয়ে গেল, এত ক্ষতি হলো, এবং 70 জন সাহাবি ওইখানে শহীদ হয়ে গেলেন, যার মধ্যে একজন ছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদ শুহাদা। শুনতেছেন ভাইরা? তো এই সাহাবিরা ভুল করলেন না, হ্যাঁ, কিন্তু আমরা কি তাদের প্রতি কোনো খারাপ ধারণা করার কোনো সুযোগ আছে? কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনে খুদ বললেন যে মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরা, তোমাদের কারোর নজর ছিল দুনিয়া মানে গনিমতের মালের উপরে, আর কারোর নজর ছিল আখিরাতের উপরে। যাই হয়েছে, যাও, ওয়ালাকাদ আফা আনকুম, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলেন। দেখেন, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। এখন আল্লাহ যখন নিজে কোরআন শরীফ আয়াত নাজিল করলেন এবং ঘোষণা করে দিলেন যে আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছেন, নবী এখন আর তাদেরকে কিছু বলার সুযোগ থাকেনি, যেখানে আল্লাহই মাফ করে দিয়েছেন সেখানে আজকে উম্মতের কেউ এই কথা বলা যে নবীর ওই সাহাবিরা যারা ওখান থেকে ডিউটিতে ওই ডিউটিতে না থেকে ময়দানে নেমে গেছিলেন তারা সব পাপিষ্টের দল, নাফরমানের দল, এরকম বললে আদব হবে না বেআদবি হবে? আমার ভাইয়েরা, এই জন্য খালি দিনের এলেম থাকলে হয় না, খালি জ্ঞান আর ইতিহাস জানলে হয় না, বরং সে আদব শিখতে হয়, দিন শিখতে হয়। দিন শেখার জন্য আল্লাহ ভালাদের সুবতে গিয়ে নিজের মধ্যে সেরকম সহি বুঝ, গভীর বুঝ পয়দা করতে হয়। তো এখানে দেখা গেল সাহাবিরা, সাহাবিদের একটা অংশ বড় ভুল করে ফেলছেন, কিন্তু আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়েছেন, বস খালাস মামলা, হ্যাঁ, গেল শেষ হয়ে। তো এইখানে আমাদের নজরে হয়তো এই পৃথিবীতে বহু মানুষ এরকম হবে, আমরা বাহ্যিকভাবে যাদেরকে দেখি বড় দোষওয়ালা, বড় ত্রুটিওয়ালা, বড় অপরাধওয়ালা, কিন্তু কখন যে ওই লোকগুলো, ওই বান্দাগুলো আল্লাহর কাছে বিনয়ের সাথে, মিনতির সাথে বলবে, আল্লাহ ভুল তো হয়ে গেছে মারাত্মক, আপনি মাফ করে দেন। ওর মিনতির ঢং দেখে রব্বুল আলামিন বলবেন, যাহ, সব মাফ করে দিছি, বস হয়ে গেল। এজন্য এক বুজুর্গ বলছেন, নাউমিদ হাম্মবাস কে রিন্দানে বাদা নোশ নাগা ভয় করুষ বমঞ্জিল সিদান, হে মুসলমান, হে গুনাগার, তুমি নিরাশ হয়েও না, তুমি জানো না অনেক পুরানা পুরানা মদখুরেরা পর্যন্ত এমনভাবে তওবা করে আল্লাহকে ডাক দিছে, এক ডাকি মাপ পায়া জান্নাতি হয়ে গেছে, নাগা ভয় করুষ বমঞ্জিল রসিদান, একদম আল্লাহওয়ালা হয়ে গেছে। আমার ভাইয়েরা, এজন্য পয়লা কাজ তো এই যে নেক আমলের জিন্দগি আমরা বানাবো, দ্বিতীয় হলো যে জীবনের আঁকে ফাঁকে বাঁকে মোড়ে যেখানে যখন যে ভুল ত্রুটি হয়ে যাবে, চোখের দ্বারা, জবানের দ্বারা, হাতে পায়ের দ্বারা কোনো অন্যায় কোনো গুনাহের কাজ সংঘটিত হলো, তাহলে বিলম্ব না করা, আল্লাহর কাছে মাপ চাওয়া, আল্লাহর কাছে তওবা করা, তওবা করতে থাকা, মাপ চাইতে থাকা। আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু পবিত্র কোরআনে বলছেন, হে ইমানওয়ালারা, তোমরা নিজেদের ভুল ত্রুটির জন্য আমি আল্লাহর কাছে তওবা করো, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। আর কোরআন হাদিসের ভাষায় কামিয়াব হওয়ার মানে হলো দুইটা, একটা হলো নগদ ওলি আল্লাহ হয়ে যাওয়া, আরেকটা হলো কমপক্ষে মৃত্যুর আগে তওবা যখন কবুল হয়ে গেল, ওলি আল্লাহ একদম বড় মাপের ওলি আল্লাহ হইতে না পারলেও কমপক্ষে গুনাহ মাফ, জান্নাত একদম পায়ে গেল, সে জান্নাত পায়ে গেল। কামিয়াব মানে জান্নাত পায়া যাওয়া, এক কামিয়াব হলো আল্লাহকে পায়া যাওয়া, মানে এখনই নগদ উলি আল্লাহ হয়ে যাওয়া, আর এক কামিয়াব হলো যে কমপক্ষে জান্নাত পায়া যাওয়া। কি কথা বুঝতেছেন ভাইয়েরা? ওলি দুই রকম, যে যেই যে কোনো মুসলমান সে আল্লাহর ওলি, এগুলো হলো সাধারণ ওলি। কি কথা বুঝেন নাই? সাধারণ ওলি, দেশে যারা মানুষ বাস করে সব নাগরিক, সব নাগরিক, কিন্তু নাগরিক নাগরিকের পার্থক্য আছে। এক নাগরিক উঁচু শ্রেণীর নাগরিক, আর এক নাগরিক নিম্ন শ্রেণীর নাগরিক। এমন নাগরিক দেশে আছে ভদ্র, সভ্য, জ্ঞানী, গুণী, বিজ্ঞানী, এরকম নাগরিক। আরেকজন আছে হালচসে, এও নাগরিক। একজন আছে এমন ভালো নাগরিক, সারা দেশবাসী তাকে শ্রদ্ধা সম্মান করে না, শুধু সরকারও তার সামনে মাথা নত করে। আরেক নাগরিক এমন আছে নম্বর ওয়ান চোর, চোরটা। কি কথা বোঝেন নেই? নম্বর ওয়ান পান্ডা, সেও তো, তাকে কি সরকার বলতে পারবে তুই কিন্তু দেশের নাগরিক না? সেও দেশের নাগরিক, নাগরিক সবাই, কিন্তু এমন নাগরিক যে চোরা। কথা বোঝেন নেই? আমার ভাইরা, তো প্রত্যেক ইমানওয়ালা সে আল্লাহর বলি, তো একটা হলো ওলি আল্লাহ, প্রাইমারি স্টেজের ওলি আল্লাহ, একজনের লেখাপড়া, আরেকজন ওলি আল্লাহ সে একদম উচ্চ শ্রেণীর ওলি আল্লাহ। হ্যাঁ, একজনের শিক্ষিত মানুষ কি সে ক্লাস টু পর্যন্ত পড়ছে, ক্লাস ওয়ান টু পড়ছে, এ হলো শিক্ষিত। আর একজন ও শিক্ষিত সে হলো ডক্টর। তো দুই শিক্ষিতে পার্থক্য আছে না? কিন্তু কেউ কেউ বলতে পারবে যে ক্লাস টু পর্যন্ত যে পড়ছে সে শিক্ষিত না? সেও শিক্ষিত, কারণ সে তো পড়তে পারে বই পুস্তক, এবং সে অন্তত নিজের নাম তো দস্তখত করতে পারে, সেও শিক্ষিত। শিক্ষিতে শিক্ষিতে পার্থক্য। তো আমার ভাইয়েরা, সব মুমিন আল্লাহর ওলি, কিন্তু সে ওলি ওলিতে পার্থক্য হয়। কোরআন শরীফে কোনো জায়গায় আল্লাহ পাক বলছেন যারা ঈমান আনলেন তারা তারা সব আল্লাহ পাক তাদের ওলি, আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক হয়ে গেছে। এখন সেই ওলি কি? যদি সে তার গুনাহ থেকে মুক্ত জিন্দগি হয়, এক নম্বর ওলি। আর যদি গুনাহওয়ালা জিন্দগি হয়, সে ওলি বটে প্রথম শ্রেণীর ওলি, মানে প্রাইমারি স্টেজের ওলি, আল্লাহর সঙ্গে সম্পর্কটা পয়দা হয়ে গেছে। কিন্তু সে সম্পর্কের জন্য ক্ষতিকারক বিষয়াদি থেকে নিজেকে সে মুক্ত এবং পবিত্র রাখতে যদি না পারলো, তাহলে সে প্রাইমারি স্টেজের ওলি। আর ওই ওলি আল্লাহ যে নাকি একদমই সব গুনাহ থেকে মুক্ত জিন্দগি মানায় নিল, সে হলো ফার্স্ট ডিভিশন, ফার্স্ট ওলি। এবং তাদের সম্পর্কে রব্বুল আলামিন আরেক আয়াতে বলছেন, পহেলা যে বিষয় বলছেন যে এরা ইমান আনলে ওলি, আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ জুলুমাত ইলান নূর। আল্লাহ পাক ইমানওয়ালাদের ওলি, মানে ইমানওয়ালাদের অভিভাবক, ইমানওয়ালাদের বন্ধু, ইখরিজুহুম মিনাজ জুলুমাত ইলান নূর, যে আল্লাহ পাক ইমানওয়ালাদেরকে কুফর শিরকের অন্ধকার থেকে মুক্ত করে নূরের দিকে নিয়ে আসেন। আর ওই ওলি আল্লাহ যে ফার্স্ট ডিভিশন, তার সম্পর্কে আল্লাহ পাক বলেন, আল্লা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। আমার ওলি যারা হয় তাদের কোনো টেনশনের বিষয় নাই, ভয়ের কোনো বিষয় নাই। আমার ওলি তারা যারা ইমানওয়ালা, একদম সাফ পাক্কা গুনামুক্ত জিন্দগিওয়ালা, কানু ইত্তাকুন, দুনিয়ার যে কোনো প্রান্তে থাকে তারা তো আল্লাহর ভয়ওয়ালা জিন্দগি নিয়ে থাকে। তো এরা হলো প্রথম শ্রেণীর ওলি, ফার্স্ট ডিভিশন ওলি। কিভাবে বোঝা গেল? আল্লাহ পাক এখানে আরো বলছেন যে লাহুমুল বুশরা ফিল হায়াত দুনিয়া ওয়া ফিল আখিরা, যে তারা এমন ওলি আমার, তাদের জন্য আমি সুসংবাদ দিলাম দুনিয়াতেও এবং আখিরাতেও, দু জাহানে তাদের জন্য সুসংবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে ফার্স্ট ডিভিশন, ফার্স্ট কিসমের ওলি আল্লাহ হওয়ার তৌফিক দান করে। আমরা হিম্মত করি, তো যে সকল বান্দারা ভালো পথে চলে এবং চলার চেষ্টা করে কিন্তু তার মধ্যে তাদের ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু তার জন্য রাস্তা খোলা রাখছেন। তওবা করো, মাফ চাও, জান্নাতে আইসা পড়ো। তওবা করো, মাফ চাও, জান্নাতে আইসা পড়ো। আজিব আজিব মুআমালা, ইসলাম এত সুন্দর যে কি বলা, আহা, যে ফরক তাব কদম হর কুজা খেন মি নগরম কেরেশমা দামানে দিল মি কাসাদ কে যা ইজাজ। হ্যাঁ, ইসলাম এত সুন্দর, ইসলামের প্রতিটি অঙ্গ সুন্দর এবং সীমাহীন সুন্দর। আল্লাহ পাক এমন দিন ইসলাম আমাদেরকে দান করছেন, ইসলামের সৌন্দর্য উপলব্ধি করার, সেই সৌন্দর্য জীবনটাকে সুন্দর করার, সৌন্দর্য মণ্ডিত করার জন্য আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। তো কোরআনে করিমের এই আয়াতে আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু বলছেন যে হে রসুল আপনি আমার কথাটা উদ্ধৃত করেন, হ্যাঁ যে হে বান্দারা যে তোমরা যারা একদম সীমা লঙ্ঘন করে ফেলছো, সীমা লঙ্ঘন এত বেশি গুণা করে ফেলছো যে কোনো কুল কিনার নাই, এত গুণা এত গুণা এত গুণা তোমাদের, তোমাদেরকে বলি তোমরা কিন্তু শয়তানের ধোকায় পড়ে আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে না। চিন্তা করতে পারেন যে ভীষণ মারাত্মক গুণাওয়ালাদেরকে আল্লাহ পাক নিজে অভয় দিতেছেন এবং আশা দিতেছেন, তোমরা কিন্তু আশান্বিত করতেছেন যে তোমরা কিন্তু নিরাশ হয়ে যাও না আমি আল্লাহর রহমত থেকে। ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ, নিঃসন্দেহে আল্লাহ তোমাদের সবগুলো গুনাহ মাফ করে দিবেন। তোমাদের কাজ হলো মাফ চাওয়া, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের কাজ হলো তওবা করা, মাফ চাওয়া, তওবা করা, মাফ চাওয়া, তওবা করবা, মাফ চাইবা, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম মাফ করে দিব, এবং শুধু এক দুইটা গুনাহ না সবগুলো গুনাহ মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, মাফ করব কি কারণে, তোমার তো বেশুমার গুনাহ, তুমি তো ক্ষমার যোগ্য নিজেকে রাখো নাই, কিন্তু আমি আল্লাহ মাফ করব এই জন্য তুমি আমার বান্দা, তুমি চাইছো ক্ষমা আর আমি সীমাহীন ক্ষমাওয়ালা, আমি সীমাহীন ক্ষমাওয়ালা, আমি সীমাহীন রহমতওয়ালা, সেই কারণে আমার ক্ষমার হিসা আমি তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। শুনতেছেন ভাইরা, এই জন্য যে কখনো ভাইরা অসাবধান না থাকি, অসতর্ক না থাকি, এই কথা না মনে করি আমার এই গুনাহ যা হয়ে গেছে এইটার জন্য আমি তওবা করতে মক্কা শরীফ যাব এবং মদিনা শরীফ যাব, ওখানে গিয়ে মাপ চাইব, এমন না করা। অনেক লোক এরকম বলে হজ ফরজ হয়েছে এখন, বলে যে ছেলে মেয়ের সবগুলো বিয়ে করায় লই তখন আল্লাহর ঘরে যাব, এই ধারণা করা ঠিক না ভাই। ছেলে মেয়ের বিয়ে, ছেলে মেয়ের বিয়ের জায়গায় তোমার হজ ফরজ হয়ে গেছে, যাও তুমি হজ করে আসো গিয়া, কি কথা বুঝেন নেই? আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। আখেরাতের জীবন গড়ার ক্ষেত্রে পিছনে কেন থাকা, আল্লাহর সঙ্গে সম্পর্ক সুন্দর করা এবং আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্কের ক্ষেত্রে প্রমোশন লাভের ব্যাপারে পিছনে কেন থাকা, অগ্রগামী থাকা চাই। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন ফাস্তাবিকুল খায়রাত, আমার বান্দারা ভালো ভালো পথ যা আমার পছন্দের পথ সেই ক্ষেত্রে তোমাদেরকে যেন দেখি তোমরা অগ্রগামী। হ্যাঁ ফাস্তাবিকু, অগ্রগামিতা অর্জন করো ভালো পথে, সুন্দর পথে, নেকির পথে। অফি জালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, আমি আল্লাহকে খুশি করার জন্য জান্নাতে গিয়ে ঢুকবার জন্য তোমরা প্রতিযোগিতা অবতীর্ণ হয়ে আমি আল্লাহকে দেখাই দাও, এই তো রব্বুল আলামিন বলতেছেন। অফি জালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। তো ভুল ত্রুটির জন্য মাফ চাইতে থাকবো, তওবা করতে থাকবো ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ আমাদের তৌফিক দেন। এবং রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম এই ধরনের আয়াত যেগুলোতে আল্লাপাকের পক্ষ থেকে ক্ষমা এবং তওবার শিক্ষা আছে এবং আল্লাপাকের ঘোষণা আছে যে মাফ চাইলে মাফ করে দিব, সেই সকল আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যে হাদিস সমূহ বলছেন তার মধ্যে একটা হলো আল্লাহ রসুল পরিষ্কার বলে দিয়েছেন তুবা লিমান ওয়াজাদা, তুবা লিমান ওয়াজাদা ফি সহীফাতি ইস্তিগফারান কাসীরা, যেই বান্দা নিজের আমল নামায় বেশি বেশি ইস্তিগফার ক্ষমা প্রার্থনার আমল যোগ করবে জমা করবে তার জন্য জান্নাতের সুসংবাদ। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল লাজিমাল ইস্তিগফার, যে ইস্তিগফার ধরে, মাল লাজিমাল ইস্তিগফার, বেশ ইস্তিগফার ধরে কি বেশি বেশি ইস্তিগফার করে, বেশি বেশি ইস্তিগফার করে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। তো আল্লাহ পাক জাল্লা জালালু ওয়ামানাওয়ালু শুধু মাফই করেন না, এত খুশি হন ওর এত এত মাফ চাওয়া দেখা, এত এত ইস্তিগফার করতে দেখা আল্লাহ এত খুশি হন যে জাল আল্লাহু লাহু মিন কুল্লি যীকিন মাখরাজা, যত সংকট আর পেরেশানিতে পড়ে সবটার থেকে মুক্তির পথ আল্লাহ বানায় দেন, সমস্ত ঝামেলা থেকে পেরেশানি থেকে আল্লাহ পাক তাকে মুক্ত করে দেন। জালাল্লাহু লাহু মিন কুল্লি যীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, সংকট থেকে উদ্ধার করেন, পেরেশানি থেকে মুক্ত করেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইহতাসিব, এবং যেই বান্দা খালি মাফ চাইতে থাকে বারবার আল্লাহ পাক এত খুশি হন, কল্পনাতীত ভাবে তাকে রিজিক দান করেন। কল্পনাতীত মানে ওই বান্দার কল্পনার বাইরে থেকে আল্লাহ পাক তাকে রিজিক দান করেন, সে জানেও না কোথেকে কি হইতেছে, রিজিকে বরকত হইতেই আছে, রিজিকে বরকত হইতেই আছে, রিজিক আসতেই আছে। এতে এই হাদিস থেকে বোঝা যায় ইস্তিগফারকারী, ক্ষমা প্রার্থনাকারী, বেশি বেশি তওবাকারী, ক্ষমা প্রার্থনাকারী আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানাবারু তাকে রিজিকই শুধু দেন না, তার রিজিকের মধ্যে বিপুল বরকত দান করেন। তো দুনিয়াতে আল্লাহ পাক তার জন্য এত ইন্তজাম করেন যে ও খালি মাপ চায়, ওরা আমি কষ্টের মধ্যে রাখবো না। এই বন্দাকে আল্লাহ পাক আখেরাতে কষ্টের মধ্যে রাখবেন, মাফ করে দিয়ে জান্নাত দিয়েই দিবেন। তাহলে আমরা দুই রাস্তা পাইলাম, একটা হলো নেক আমলের চেষ্টা করা। নেক আমল যেটা কোরআন হাদিসের পরিভাষে এটাকে আমলের সওয়ালেহ বলে, যেটাকে আমরা নেক আমল বলি, এটার আরেক নাম হলো তাকওয়া, তাকওয়া, তাকওয়া। নেক আমল বা তাকওয়া, এই দুই জিনিস আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানাওয়ালুর দিন কি জিনিস, একটা হলো দিন, আরেক হলো দিনের দিকে ডাকা। কি কথা বুঝুন না, একটা হলো নামাজ আর একটা হলো নামাজের দিকে ডাকা। ডাকা আর নামাজ দুইটা কি এক সমান? হ্যাঁ, একটা হলো রোজা আর একটা হলো রোজার দিকে ডাকা, একটা হলো হজ আর একটা হলো হজের দিকে ডাকা। ভাইরা আপনারা হজে যাবেন, যাদের উপর হজ ফরজ, এটা হলো ডাকা। আর আরেকজনে হজ করতে গেল, হজ করিয়ে ফেললো, তো সেই ডাকা আর হজ করা দুইটা এক জিনিস না দুই জিনিস? ডাকা এক জিনিস আর হজ করা এক জিনিস। ভাইরা যাদের যাদের যারা বালিগ হয়ে গেছো তোমরা, এবং এখন মনে করো যে নিজে ভুল পথ থেকে হেফাজত থাকা কষ্টকর, তোমাদের জন্য বিয়ে করা ফরজ ভাই, বিয়ে করা ফরজ। এই এটা হলো বিয়ের দিকে ডাকা। তো এই যে এই লোক বললো এরকম, তো কোনো মেয়ের সঙ্গে তার এই সময় গিয়ে সংসার করা বৈধ হলো? যতক্ষণ পর্যন্ত বিয়ে আনুষ্ঠানিকভাবে না করবে। একটা হলো বিয়ের জন্য ডাকা, আর একটা হলো বিয়ের আমলটা, বিয়ের কাজটা, দুইটা ভিন্ন না? আমার এক হলো দিনের দিকে ডাকা, দিন প্রচার করা, দিনের আহ্বান করা, দিনের জন্য মানুষদেরকে বলা। আর একটা হলো দিন, দিন কি জিনিস? ঈমান। দিন কি জিনিস? ঈমান, এখলাস, হ্যাঁ, নামাজ, রোজা, হজ, যাকাত, এবং ভালো কাজ করা, গুনাহ থেকে বাঁচা, আল্লাহকে ভয় করা, আল্লাহকে মহব্বত করা, সুন্দর চরিত্র বানানো নিজের মধ্যে, এগুলো সব দিন। পুরা মানুষের জীবনের যত ক্ষেত্রে আল্লাহ যা যা করতে বলছেন এবং যেটা ত্যাগ করতে বলছেন, এই সবটা হচ্ছে দিন। কি কথা বুঝে আসতেছে? সংক্ষেপে ঈমান, এখলাস, এহসান এবং খুলুক এহসান, সুন্দর চরিত্র, সুন্দর আমল, আল্লাহর মহব্বত মারেফত, আল্লাহর ভয়, আখিরাতের ফিকির এবং গুনামুক্ত জিন্দগি, এগুলো সব হচ্ছে দিন। কি কথা বুঝেন না? আমার ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে দিনের বুঝ দান করেন, দিনের আমল দান করেন, এবং দিনের পথে লোকদেরকে ডাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের হেদায়েত এবং নূর দান করেন, দিনের উপর অটল অবিচল বানায় দেন, এবং আল্লাহকে খুশি করে আল্লাহর কাছে যাওয়ার জন্য কবুল করেন। বাস, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবীর কারিম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হ্যাঁ, এরকম অ্যাটেনশন থাকো, আখির দাওয়ানার পরে মানুষ জন্য উঠবার সুযোগ না পায়। মৃত ব্যক্তিরা দোয়া চায় মাঝে মাঝে, হঠাৎ বলে অমুকে মারা গেছিল, দোয়া চায়। এই দোয়া চাওয়ার দুই পদ্ধতি, একটা হলো মৃত্যু দিবস হিসাবে দোয়া চাওয়া, আরেকটা হলো এমনি দোয়া চাওয়া। মৃত্যু দিবস নামে কিছু পালন করা এটা ইসলামে নাই, শরীয়তে নাই। যদি মৃত্যু দিবস পালনার্থে অনুষ্ঠান করে, আমল করে, এগুলো সব গুনাহের কাজ, এগুলো করা চাই না। কারণ দিন তাই, নেক আমল সেটাই যেটা রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের এই দিনের মধ্যে আছে, কোরআন হাদিসের মধ্যে আছে। আর যেটা আমরা নিজেরা চালু করে নিছি সেটা দিন না, সেটা আমাদের কাজ, আমাদের জজবা, আমাদের আবেগ। এই জন্য মৃত্যু দিবস রূপে কোনো কিছু না করা চাই, এটার থেকে সাবধান থাকি। 40টা করে, 3 দিন না করে, এগুলো সব গুনাহের কাজ, এর মধ্যে সওয়াবের কিচ্ছু নাই। কি কথা বুঝতেছেন ভাইয়া? কেন 3 তারিখের আমল নির্ধারণ নির্বাচন এটা আল্লাহর হোক, বান্দার কোনো হক নাই কোনো দিনের জন্য কোনো আমল ঠিক করে লওয়া যে এই দিনে এটা করতেই হবে, এরকম বাধ্যবাধকতা বন্দা করতে পারে না, এটা আল্লাহ পাকের হক। কি কথা বুঝেন নাই? অনেকে মনে করে যে এটা কোনো সমস্যা তো না, এটা ভালো কাজের কথাই তো হলো, এটা করলে অসুবিধা কি, করলে সুবিধা কি অসুবিধা কি, এটা ভাবার সুযোগ আমাদের না, বরং এটা হলো আল্লাহ আল্লাহ রসুলের কথার মধ্যে থাইকে করতে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا واعف عنا اللهم كن لنا واجعلنا اللهم كل خير لكل مسلمين ومسلمه الله আমাদের সকলকে maaf করেন, আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করেন, সিরাতুল মুস্তাকিমের হেদায়েত আমাদেরকে দান করেন। আয় আল্লাহ আমাদের হায়াতে বরকত দেন, নেক আমলে বরকত দেন। আয় আল্লাহ মেহরবান আমাদের অসুস্থ লোকদেরকে শিফা দান করেন, রোগীদেরকে সুস্থ করে দেন, যার যে কোনো মুশকিল আছে আসান করে দেন, সকল রিজিকে বরকত দেন, হায়াতে বরকত দেন। আমাদের যে সকল আপনজন প্রিয়জনরা আমাদেরকে ছেড়ে দুনিয়ার থেকে চলে গেছেন তাদেরকে মাফ করে দেন, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন। আমাদের মসজিদের মুসল্লিয়ানে কেরাম, এই মহল্লাবাসীর মধ্যে যারা যারা ইন্তেকাল করছেন তাদেরকে মাফ করে দেন। তাদের মধ্যে একজন আমাদের হাজি জানু মিয়া, আল্লাহ তাকেও মাগফিরাত দান করেন, জান্নাতে বড় মাকাম দান করেন। আল্লাহ আমাদের সকলের দোয়া মুনাজাতকে মিনতিকে নিজ দয়ায় আপনি কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।
দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি, এই জন্য মুফতি শহীদুল ইসলাম সাহেবের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69
অনেক সোজা করে দিছে।